Yes, Haunted by Sakib, রাত ঠিক 11:59 এবং শুরু হচ্ছে হন্টেড, আর সাথে আছে আমি সাকিব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হন্টেড এর প্রথম এপিসোডে। আসলে এই লাইভ শো কিভাবে সাজানো হয়েছে তা ইতিমধ্যে আপনারা অনেকটা বুঝে গিয়েছেন, তারপরও আমি নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। তবে তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করবেন। আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য আপনাকে স্বাধীন মিউজিক অ্যাপে যেখানে শুনছেন সেখানে কমেন্ট বক্স দেখতে পাবেন এবং সেখানে কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে পারবেন। আপনি অবশ্যই আপনার নাম এবং আপনার ঠিকানা লিখে এখানে কমেন্ট করবেন। আপনার নাম ঠিকানা লিখে কমেন্ট করুন আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। হন্টেড এই শোটা শুধুমাত্র আপনাদের ভয়ের নতুন মাত্রায় নিয়ে যাবার জন্য নয়। এই শো প্রতি শনিবার শুনতে পাবেন শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আপনার জীবনে ঘটে যাওয়া প্যারানর্মাল ভয়ঙ্কর সব ঘটনা নিয়ে সাজানো হচ্ছে। আপনার বা আপনার পরিচিত মানুষের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় প্যারানর্মাল ঘটনা নিয়ে আপনাদের মাঝে প্রতি শনিবার আসব আমি সাকিব। আর তাই আপনারা ঘটনা পাঠাতে একদম ভুলবেন না। কিভাবে ঘটনা পাঠাবেন সেটা জানার আগে জানিয়ে দিই, আপনি চাইলে আমাদের সঙ্গে রেগুলার আপডেট পেতে আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আর ফেসবুকে কানেক্টেড থাকার জন্য অবশ্যই আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব। হন্টেড স্পেলিংটা আমি বলে দিচ্ছি, SAUNTED বাই সাকিব। হন্টেড বাই সাকিব লিখে আপনি সার্চ করলে আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজটি আপনি পেয়ে যাবেন এবং সেখানে আপনি লাইক অথবা ফলো দিয়ে সব সময় আমাদের আপডেটে জানতে পারবেন। এবং চাইলে আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়ে আপনার ঘটনা পাঠাতে পারেন। তবে যদি আপনি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার পরিচিত কারো ঘটনা পাঠাবেন ভয়েস ক্লিপের মাধ্যমে, আপনি আপনার ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠাবেন, তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে হবে। তবে আপনি যদি লিখে পাঠান তাহলে অবশ্যই ফেসবুকে পাঠাতে পারেন অথবা আপনি মেইল করতে পারবেন, যেকোনো একটা করলেই হবে। তবে আমি সবসময় চাইব আপনারা মেইল করুন, আপনার ঘটনা পাঠিয়ে দিন আমাদের ইমেইলে। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে haunted.sadhinmusic@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, SAUNTED.sadhinmusic@gmail.com। এখানে আপনি আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিবেন। অবশ্যই ঘটনা লেখার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনার নাম ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে, তারপর আপনি আপনার ঘটনা শুরু করবেন। আসলে আমরা স্বাভাবিক এই জগতের বাইরে সবকিছু উপলব্ধি করতে পারি না, আর আমরা যারা উপলব্ধি করতে পারি তারাই কেবল জানি এই জিন আত্মা প্রেতাত্মা আসলে কি এবং কিভাবে আমাদের সঙ্গে মিশে থাকে। তাই বিশ্বাস করা বা না করা নিয়ে আমার কোনো কথা নেই, কারণ অদৃশ্য জগৎ কখনো আছে আবার কখনো নেই। তবে আমি সাকিব হন্টেড নিয়ে সব সময় থাকব প্রতি শনিবার রাত 12:00। আমাদের এই শো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার কেমন লাগছে, কেমন আবহ নিয়ে আসছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই শো কিভাবে সাজালে আরো ভয়ঙ্কর হবে, কিভাবে সাজালে ভয়ের নতুন মাত্রায় প্রতি শনিবার নতুন করে যেতে পারবো, অবশ্যই মতামত দিবেন, কারণ আপনাদের জন্যই আমি আছি আর আপনাদের জন্যই হন্টেড আছে। আপনাদের পাঠানো ঘটনা, আপনাদের মতামত, আপনাদের অভিমত সব কিছুই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই সঙ্গেই থাকবেন সব সময়, আর ঘটনা পাঠাবেন, কমেন্ট করবেন, ফেসবুকে মেসেজ দিবেন, সব সময় কানেক্টেড থাকবেন। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের প্রথম এপিসোডের প্রথম ঘটনায়। আমাদের প্রথম ঘটনাটি একজন ইমেইল করেছে এবং ইমেইলে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি ফারহানা ইয়াসমিন, আমি রাজশাহীতে থাকি। হন্টেড এর শুরুতেই আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠালাম, যদি সিলেক্ট হয় আমি খুশি হব। আমি যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি তা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। মানুষ দুনিয়ার সুখের জন্য মানুষের সাথে এত জঘন্য কালো জাদু করতে পারে তা আসলেই আমার জানা ছিল না। আর সেটাও যদি খুব কাছের মানুষের ভেতর কেউ হয় তখন বিশ্বাস বলে কোনো কিছু বেঁচে থাকে না। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত কালো অধ্যায়ের কথা। 2016 সাল, পারিবারিকভাবে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়। বয়স অল্প, ক্লাস টেনে পড়ি, কিন্তু বিয়ে পড়িয়ে রাখে। এ কারণে আমি আমার বাবা মায়ের সাথে থাকি। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চললেও সমস্যাটা শুরু হয় পরীক্ষার পর থেকে। কলেজে তখনও ভর্তি হয়নি, এ কারণে বেশ বেলা করেই ঘুম থেকে উঠতাম। এমনই একদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই মনে হলো আমার হাতের উপর একটা পোকা এসে বসেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পোকাটা বেশ ভারী ছিল কিন্তু কোথাও দেখা যাচ্ছিল না। ঘটনার শুরু এখান থেকেই। এর কিছুদিন পর সন্ধ্যায় ঘরে বসে টিভি দেখছিলাম, হঠাৎ আমার ঘাড়ে একটা পোকা এসে বসেছে। কিন্তু এবারও সেই একই অবস্থা, পোকাটা বেশ ভারী কিন্তু আমি কোথাও দেখতে পারছি না। এতটা গুরুত্ব না দিয়ে কয়েকদিন কাটিয়ে দিলাম। এর মাঝেও কয়েকবার একই রকম ঘটনা ঘটেছে কিন্তু আমি সেটাকে আর গুরুত্ব দিলাম না। কিন্তু আমি এটাও বুঝতে পারছিলাম আমার মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। আমি স্বভাবগতভাবে কথা কম বললেও হাসি খুশি থাকতাম, কিন্তু এই ঘটনাগুলোর পর থেকে কেমন যেন মন মরা হয়ে যাচ্ছিলাম। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। কিছু ভালো লাগতো না, অকারণে রাগারাগি করতাম, বাবা মায়ের সাথে উচ্চবাচ্য করতাম সারাক্ষণ, এমনকি মাঝে মাঝে গালিও দিতাম, যা আসলে আমার জীবনে কখনোই ঘটেনি। রাতে একদম ঘুম হতো না, এমনও হয়েছে ফজরের আজান শেষে ঘুমিয়েছি, আগে নামাজ কালাম করতাম কিন্তু সব কিছুই ছেড়ে দিয়েছিলাম, একেবারে আলাদা একটা মানুষে পরিবর্তন হয়েছিলাম। এমনকি পড়াশোনায়ও তেমন মন বসত না। আমার সাথে কেউ উচ্চস্বরে কথা বললে অনেক কান্না করতাম, মনে হতো আমাকে কেউ ভালোবাসে না, এভাবেই চলতে থাকে আমার জীবন। পরিবারের সবাই মনে করত আমার হয়তো মানসিক অস্থিরতার কারণে এমন হচ্ছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে শুরু হয় প্রচণ্ড রকমের কাঁপুনি, শরীরে জ্বর নেই তবুও কাঁপুনি উঠত, সঙ্গে শ্বাসকষ্ট তো আছেই। তখন নিজেকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারতাম না, দিনে প্রায় 7-8 বার এমন হতো। এরপর একদিন প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় আমাকে মেডিকেলে নিয়ে যাই। ডাক্তার আমাকে রাজশাহী নিয়ে যেতে বলে, অক্সিজেন দিয়ে আমাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা করে জানায় আমার থাইরয়েডের সমস্যা হয়েছে। চিকিৎসা করা হয় কিন্তু ফলাফল একেবারে শূন্য। রাতে ঘুমুলে অনেক খারাপ স্বপ্ন দেখতাম, দেখতাম কেউ আমার গলা টিপে ধরেছে। স্বপ্নে বেশিরভাগ সময় দেখতাম অনেকগুলো বাদুর আমাকে ঘিরে রেখেছে, আমাকে বন্দি করে রেখেছে। আমি ঘুমের ভেতর অনেক কষ্ট পেতাম, দম আটকে আসত, আর তখন চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়তাম। প্রথম দিকে এই স্বপ্নের বিষয়টি কেউ আমলে নেয়নি, কিন্তু আমার মেজু চাচি তার দুঃসম্পর্কের এক ভাইয়ের কাছ থেকে একটা তাবিজ এনে দেয়। কিন্তু ধর্মের দিক নির্দেশনা মানতে আমি তাবিজ গলায় না দিয়ে আমি ফেলে দিই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আমিও বিষয়টা অনেকটা নিজের অশান্ত মনের দোহাই দিয়ে এড়িয়ে চলছিলাম, কিন্তু আর কতদিন? আমার পরিবারের মানুষ আমার সেই শ্বাসকষ্ট, আমার অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা নিয়ে আমাকে অনেক কথা শোনাত, কোনো কিছু হলে আমাকে খোঁটা দিত। আর এই সময়টাতে মনে হতো আমার আসলেই কেউ নেই। অনেক কান্না করতাম আর বলতাম আমাকে কেউ ভালোবাসে না, আমি মরে যাব, আমি মরে গেলেই সবাই শান্তি পাবে। আস্তে আস্তে আমি সব সময় ভয় পেতে শুরু করলাম। রাতের বেলা মনে হতো আমার ঘরের দেয়াল জুড়ে শত শত বাদুর অপেক্ষা করছে আমার নিয়ে যাবার জন্য। হঠাৎ একদিন আমি স্বপ্ন দেখি আমার বুকের উপর কোন এক কালো কুচ্ছিত বিশাল এক দেহ নিয়ে বসে আছে একটা অবয়ব, যার সমস্ত শরীরে জুড়ে কালো পশম, চোখ দুটো আগুনের গোলার মতো, তার ওই লোমশ হাত দিয়ে আমার গলা টিপে ধরেছে। আমি অনেক চেষ্টা করেও সরাতে পারছি না আমার বুকের উপর থেকে। তার ভয়ঙ্কর হাসি আকাশে বাতাসে মিশে মনে হচ্ছে একাকার হয়ে যাচ্ছে। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, আমার গলা চেপে ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। অবশেষে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠি। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, হয়তো আমি এটা স্বপ্ন হিসেবেই মেনে নিতাম, কিন্তু ঘুম থেকে উঠে আমি যা দেখলাম তারপর এটা স্বপ্ন বলে মেনে নেওয়াটা একেবারে অসম্ভব। আমি দেখলাম আমার চারিদিকে অনেকগুলো বাদুর উঠছে, আর আমার সামনে সেই স্বপ্নে দেখা ভয়ঙ্কর অবয়বটা শূন্যে ভেসে আছে আর আমাকে বলছে, আজ তোকে ছেড়ে দিলাম। এই কথা বলে বিকট একটা অট্টহাসি দিতে দিতে অন্ধকারে সব মিলিয়ে গেল, সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এতক্ষণে বাড়ির সবাই আমার ঘরের দরজায় ডাকাডাকি করছে সেটা আমার খেয়াল হল। আমি ভয়ে ভয়ে দরজা খুলে মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর আমার আর কিছুই মনে নেই। উঠে দেখি আমি আমার মায়ের ঘরে শুয়ে আছি। বেলা তখন 12টা। আমার পাশে আমার বাবা মা আর আমার স্বামী বসে আছে, আর সাথে দেখলাম আমাদের মসজিদের মুয়াজ্জিন বসে আছে। আমি উঠতেই আমার মাথা ঘোরা শুরু হল, আর রাতের সেই বিভৎস হাসি আমার কানে বাজতে লাগলো। পাশে আমার বাবা, আমার মা, আমার স্বামী কি কথা বলছিল আমি ঠিক ঠাউর করতে পারছিলাম না। সবকিছু ধোঁয়াশার মতো লাগছিল। আবার লুটিয়ে পড়ি বিছানায়। পরে আমি আমার স্বামীর কাছ থেকে জানতে পারি আমি প্রচণ্ড জোরে হাসছিলাম, আর আমি আমার নিজের হাত দিয়ে গলা চেপে ধরছিলাম আর বলছিলাম শেষ করে ফেলব সবকিছু। অবস্থা বেগতিকে দেখে মসজিদের মুয়াজ্জিন চাচা আমাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। আনার পর আমাকে দোয়া পড়ে দেয় আর পানি পড়ে দেয়। আমার মাকে বলে আমাকে গোসল করিয়ে দিতে এবং এই পড়া পানি আমার গোসলের পানির সঙ্গে মিশিয়ে দিতে। তারপর আমার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আমাকে অনেকবার দুপুরে খাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু আমি উত্তর দিই, আমি খাব না, আমাকে রক্ত দে, আমি রক্ত খাব। আমি আমার স্বামীকে কখনোই তুই করে বলি না, কিন্তু সেদিন আমি আমার স্বামীকেও তুই করেই কথা বলেছিলাম। এরপর আমাকে নাটোরে এক হুজুরের কাছে নিয়ে যাই, নাম শামসুল হুজুর। নাটোরে নিয়ে গেলে কবিরাজ আমাকে বলে আমাকে জিনে আসর করেছে, এই বলে ঝাড়ফুঁক দিতে থাকে, সাথে পড়া পানি দেয়, কিন্তু ফলাফল এবারও শূন্য। আমার যন্ত্রণা আরো বাড়তে থাকে, আমার সবকিছুই বাড়তে থাকে, কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না, আমি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছি। আর প্রতিদিন সেই ভয়ঙ্কর পিশাচের স্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভাঙে। আমার সাথে আমার মা ঘুমতো তখন। একদিন রাতে ঠিক 2টার সময় আমার ঘুম ভেঙে যায়। আমার হাত পা তখন অবশ হয়ে আসছে, হুজুরের দেয়া তেল পড়া আম্মু আমার পায়ে মালিশ করে দিচ্ছিল। হঠাৎ টিনের চালে ধুমধাম আওয়াজ শুরু হল, আমি আর আমার মা দুজনেই শুনতে পাচ্ছি। আমার মা আমাকে সান্ত্বনা দিলেও ভয় পাচ্ছিল এটা আমি ঠিক বুঝতে পারছিলাম। আমরা দুজনেই শুনতে পেলাম একটা বিকট কণ্ঠে বলে উঠল, আমাকে কেউ তাড়াতে পারবে না, তোরা যতই চেষ্টা করিস আমি ওকে নিয়েই যাব। এভাবে যখন চলতে থাকে তখন আমার স্বামী আমাদের বাসায় আসে আর আমাকে নিয়ে যায় তার পরিচিত একটা কবিরাজের কাছে। সাকিব ভাই বিশ্বাস করবেন না, আমি এই কবিরাজের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আমার শরীর থেকে পাহাড় সমান ওজন নিমিশেই বের হয়ে গেল, শরীরটা হালকা হয়ে গেল। কবিরাজ অনেকক্ষণ বসিয়ে রাখার পর আমাদেরকে ডাকল। আমরা সামনে যেতেই কবিরাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, মনে হচ্ছিল কত দিনের চেনা, হয়তো অনেক দিন বাদে আমাকে দেখছে। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকল। সত্যি বলতে এর আগে একবার প্রতারিত হবার পর আসলে এসব বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও আশা নিয়ে বসে রইলাম। কবিরাজ চোখ খুলে যা বলল তা শুনে আমি রীতিমতো অবাক হলাম। কবিরাজ বলল, আমার উপর কালো জাদু করা হয়েছে, যে জিনের মাধ্যমে আমাকে কালো জাদু করা হয়েছে তা ইফরিদ গোত্রের। উনি আমাকে পানি আর তেল পড়া দিয়ে বলে এইটা নিয়ে যেতে, আগামী মঙ্গলবার আমাদের বাড়িতে আসবে। এসে তারপর দেখবে কি করা যায়। আমরা সেদিনের মতো চলে আসি। আসার পর আমাদের বাড়ির চারপাশে রাত ১১টা বাজলেই শুরু হতো প্রচণ্ড রকমের ঝড়। মনে হতো দুনিয়া সবকিছু উল্টে নিয়ে যাবে, কিন্তু আমাদের কোনো ক্ষতি হতো না। আবার সকালে সবকিছু ঠিক হয়ে যেত, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কেউই এই ঝড়ের কোনো আলামত কোনো কিছুই পেত না। এর মধ্যে আমাদের আর কোনো সমস্যা হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় হুজুর আমাদের বাড়িতে আসে, আমার বাবাকে বলে বাজার থেকে তাবিজ কিনে আনতে, কিন্তু কোনো দামাদামি করা যাবে না, দোকানদার যে দাম বলবে সেই দামে কিনে আনতে হবে, আর তিনটা মোমবাতি, তিনটা লোহার পেরেক আর তিনটা গোলাপ জল। আমার বাবা সবকিছুই ঠিকঠাক মতো কিনে আনে, রাতে খাবার পর বসবে। ঘরে আমার মা, আমার স্বামী, হুজুর আর আমি। বাড়িতে অনেক লোকজনের ভিড়। বুঝতেই পারছেন সাকিব ভাই, গ্রামের বাড়িতে এই ধরনের কিছু হলে আশেপাশের মানুষ কিভাবে ভিড় করে। আমাকে বসানো হলো মাঝখানে, সামনে মোমবাতি জ্বালানো হলো, আমার হাতের ছাপ নিল একটা কাগজে, তার উপর কিছু একটা লিখে আমার হাত তার উপরে রাখতে বলল। হাত রাখার পর মনে হচ্ছিল আমার চারপাশের সবকিছু ঘোলাটে হয়ে যাচ্ছে। তীব্র একটা শব্দ আস্তে আস্তে আমার কানে বাজতে শুরু করল। ঠিক তখনই মনে হলো আমার শরীর ভেদ করে লোমশ গরম কোনো কিছু প্রবেশ করল। তারপর আমার আর কিছুই মনে নেই। বাকিটা আমি আমার মায়ের ভাষায় বলছি। আমার মেয়ের উপর জিন হাজির করা হলো, আর তখন মোমবাতিটাও নিভে গেল। ঘরের মধ্যে কেমন যেন পচা মাংসের গন্ধে ভরে গিয়েছে। জিন হাজির করার পর হুজুর আমার মেয়ের শরীরে থাকা জিনকে অনেক চেষ্টা করেও কোনো কিছুই জানতে পারেনি, কারণ সেই জিন কোনো কথাই বলেনি, শুধু বলে যাচ্ছিল আমাকে ছেড়ে দে, নয়তো আমি বংশ নির্বংশ করে দেব। আস্তে আস্তে বাড়ির চারিদিকে বাদুরের আনাগোনা বেড়েই চলেছে। মনে হচ্ছে এবার বাদুরের ঝড় হবে। অবস্থা বিগতিকে দেখে হুজুর জিনটাকে ছেড়ে দেয় তখনকার মতো এবং বলে এক ঘন্টার মতো আমার মেয়ে অজ্ঞান থাকবে, তারপর ওর ঘুম ভাঙবে, আর তারপরই ওর মুখ থেকেই সবকিছু জানতে পারবেন। আমি যখন আমার চেতনায় ফিরি তখন মনে হচ্ছিল আমি এতক্ষণ একটা স্বপ্ন দেখছিলাম। আমার কাছে হুজুর জানতে চাইল আমি কিছু দেখতে পেরেছি কিনা। আমি বললাম আমার অবচেতনে দেখা সব কিছু, যা কবিরাজ আমাদেরকে ব্যাখ্যা করিয়ে দেয়। কবিরাজের ভাষ্য মতে আমার পিরিয়ড চলাকালীন সময়ে আমার ব্যবহার করা প্যাড, আমার চুল আর আমার উপর কুফুরি কালো জাদু করেছে আমার আপন ফোপাতো বোন। আমার স্বামীকে সে পছন্দ করত। বিয়ের আগে আমার শাশুড়ির কাছে গিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউই রাজি হয়নি তখন। এ কারণে আমাকে মেরে ফেলার জন্য এই কালো জাদু করেছে, আর কোনো এক পুরনো কবরের ভেতর একটা পুতুল রেখে দিয়েছে, ওটা দিয়েই কালো জাদু করা হয়েছে। ওটা না নিয়ে আসা পর্যন্ত এই জিন আমাকে কিছুতেই ছাড়বে না। কবরের সন্ধান করে দেয় কবিরাজ নিজেই, কিন্তু কবর থেকে আনার ক্ষমতা কারো হল না। অনেক অনুরোধের পর কবিরাজ জিনের মাধ্যমে কবর থেকে কালো জাদুর উপকরণ নিয়ে আসতে রাজি হয়, কিন্তু এর বিনিময়ে কবিরাজের জিনকে বকশিস দিতে হবে ১০টা মরক। আমরা তাতেও রাজি হয়ে যাই। আস্তে আস্তে রাত গভীর হয়ে আসে, ঘুট ঘুটে অন্ধকার, পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে আসছে ক্রমেই। কবিরাজ আমাদেরকে বলে এক বালতি পানি আনতে ৭টা মসজিদ থেকে, মানে ৭টা মসজিদের টিউবওয়েল থেকে সব মিলিয়ে এক বালতি পানি আনতে হবে। আমার স্বামী প্রায় ১.৫ ঘন্টার ব্যবধানে পানি আনতে সক্ষম হল। ঘরের ভেতর পরিবারের লোক ছাড়া আরে কেউই ছিল না। কবিরাজ পানির বালতি সামনে রেখে চোখ বন্ধ করে আবার ধ্যানে বসল। কিছুক্ষণের মধ্যেই বালতির ভেতর একটা পুতুল ভেসে উঠল। কি আশ্চর্যের বিষয়, আসলে নিজের চোখের সামনে এত কিছু ঘটল, এখন আর অবিশ্বাস করার মতো কোনো অবকাশ নেই। কবিরাজ চোখ খুলে পুতুলটা নিয়ে পুতুলের পেট চিরে তার ভেতর থেকে কিছু উপকরণ বের করে। এবং বালতির পানির মধ্যে দিয়ে কি যেন একটা ধোয়া পড়ে তারপর আবার উঠিয়ে নিয়ে পুতুলের সঙ্গে পুড়িয়ে দিল। আর আমাদের বাড়ির তিন কোনায় তিনটা পেরেক দিয়ে বাড়ি বন্ধ করে বাড়িতে গোলাপ জল ছিটিয়ে আমার জন্য তেল, পানি আর তাবিজ দিয়ে যায়। এক সপ্তাহ পর ঠিক এই মঙ্গলবার রাতে আমাদের বাড়ির পাশের সেই কবরে 10টা মরক দিয়ে আসতে বলে। তার কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এই রাতের পর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। তবে তার সপ্তাহখানেক পর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। আমার সেই ফুপাতো বোন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এ নিয়ে আমার বিন্দুমাত্র আফসোস নেই, কারণ যে বোন আমার সাথে এতটা জঘন্য কাজ করতে পারে তাকে আমি আসলেই ঘৃণা করি। এই ছিল আমার ঘটনা সাকিব ভাই। যদি ঘটনাটি সিলেক্ট হয় অবশ্যই পড়ে শোনাবেন। আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা এটি। আমার নাম্বার দেওয়া আছে, যদি সত্যতা যাচাই করতে হয় আপনি অবশ্যই যে কোনো সময় কল করতে পারেন। আমার পরিবারের সবাই এটার জ্বলন্ত সাক্ষী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হন্টেডের যাত্রা শুভ হোক, সুন্দর হোক সবার জীবন। আর এমন ঘটনার মুখোমুখি যেন কারণা হতে হয় সেই দোয়া করি, কারণ এই কালো জাদু কতটা ভয়ঙ্কর সেটা শুধুমাত্র যার সঙ্গে ঘটে সেই বুঝতে পারে কতটা কষ্টের হয়ে যায় জীবন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই ছিল আমাদের প্রথম এপিসোডের প্রথম ঘটনা, এবং আমি মনে করি এই ঘটনাটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। এমন সব ভালো লাগার এমন সব ঘটনা পেতে সব সময় আমাদের সঙ্গে থাকুন, এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে ইমেইলের মাধ্যমে। ইমেইল অ্যাড্রেসটি আমি আরও একবার বলে দিচ্ছি, haunted.sadhinmusic@gmail.com। স্পেলিংটা আমি আরও একবার বলে দিচ্ছি, haunted.sadhinmusic@gmail.com। এখানে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা বা আপনার পরিচিত কারোর কোনো ঘটনা যদি থেকে থাকে আপনি অবশ্যই চাইলে মেইল করতে পারেন। এবং আপনি যদি মনে করেন আপনি ভয়েস রেকর্ড করে পাঠাবেন আপনি চাইলে সেটাও করতে পারবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন আমাদের ঘটনা কেমন লাগছে, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন লাগছে, কিভাবে সাজালে আরো অনেক বেশি ভালো হবে, কিভাবে আমরা উপস্থাপন করলে আপনাদের কাছে আরো ভয় লাগবে, অবশ্যই ভুলবেন না। আমি পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি, কথা একদমই বাড়াবো না। আজকে প্রথম এপিসোড, সেই সুবাদে খুব বেশি একটা কথা বলবো না, শুধুমাত্র ঘটনা নিয়ে থাকবো, এবং তারই মধ্যে আমরা জানার চেষ্টা করব আসলে কিভাবে এই শোটাকে সাজালে আপনাদের কাছে ভয়ের নতুন মাত্রায় আমরা পৌঁছাতে পারবো হন্টেডকে। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদেরকে মেইল করেছেন একটা ভয়েস ক্লিপ। আমি ভয়েস ক্লিপটি সরাসরি প্লে করে শোনাচ্ছি আপনাদেরকে। অবশ্যই সঙ্গেই থাকবেন এবং কমেন্ট করতে থাকবেন স্বাধীন মিউজিকে।
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম, আমি সালমা ইয়াসমিন। হন্টেড শোটার একটা বিজ্ঞাপন দেখেছিলাম ফেসবুকে। তো বিজ্ঞাপন দেখে আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ এর আগে আমি কখনো বিভিন্ন রেডিও শো বা এরকম আমি কখনো মানে ওখানে জানতাম যে এই শো এরকম কিছু প্যারানর্মাল অথবা হচ্ছে ভৌতিক কোনো শো টো হয়ে থাকে কখনো আমার শোনা হয়নি। কিন্তু এত বছর পরে ফেসবুকে দেখে একটু আগ্রহ লাগলো যে আচ্ছা বেশ দারুণ হবে। তো আর সাকিব ভাই, আপনার সাথে তো আমার পার্সোনাল একটা পরিচয় ছিল, এই অর্থে যে আপনি কাজ করেন ফেসবুকে, মাঝে মধ্যে আমি আপনাকে দেখি। তো সেই সুবাদে মনে হলো যে নিজের গল্পটা হয়তো শেয়ার করা যায়। সেই সাথে আপনার হন্টেড এর জন্য অনেক বেশি শুভকামনা রইল। আপনি এরকম একটা কাজ শুরু করছেন এবং আমার কাছে মনে হচ্ছে এটা খুবই এক্সাইটেড হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ঘটনাটা আমি আজকে আসলে যেটা বলতে চাচ্ছি সেটা আমার বাসার ঘটনা, আমার ভাই বোনদের সাথে হয়েছে এবং আমার সাথেও কিছুটা হয়েছে। মানে বড় ঘটনাটা আমার ভাই বোনরা নিজেরা দেখেছে আর কিছু জিনিস আমিও দেখেছি। সময়টা 2012 সালে, তখন আমার ছোট বোন এসএসসি পরীক্ষা দিবে এই সময়টা। তার আগে একটু বলি, আমরা যে বাসাটাতে ছিলাম তখন আমরা ঢাকায় থাকতাম, ঢাকায় সরকারি কোয়ার্টারে থাকতাম। আব্বু সরকারি চাকরি করতেন, সরকারি কোয়ার্টারে থাকতাম। সেই সময়টাতে আমাদের বাসাটা ছিল একতলা বাসা এবং সরকারি কোয়ার্টার হওয়াতে এলাকাটা বেশ ভালো রকম ছিল। আমাদের ওখানে জাস্ট তিনটা বিল্ডিং ছিল, আমাদের বিল্ডিংটা আটতলা, সামনে দুটা পাঁচতলা পাঁচতলা করে বিল্ডিং। আমাদের বিল্ডিং এ লিফটও ছিল এরকম। আর ওখান থেকে হচ্ছে মানে বেশ গাছপালা, মানে সরকারি কোয়ার্টার যেখানে থাকে আপনারা জানেন ওখানে গাছপালা টালা সবকিছুই আছে, বেশ ভালো রকম গাছপালা আছে এবং আমরাও হচ্ছে নিচে একটু সবজি বাগান টাগান করার মতো জায়গা ছিল। 2012 সালের কথা বলছি। তো সেই সময়টাতে আমরা বাসায়, আমি একটু কম থাকতাম, আমি ঢাকার বাইরে থাকতাম আর আমার ছোট ভাই তখন এইচএসসি সম্ভবত দিয়েছে বা কোচিং করছে কিংবা ফার্স্ট ইয়ারে পড়ে অনার্স এরকম হবে, আর বোনটা এসএসসি দিবে তার পরীক্ষা। সেই সময়টাতে আমি যখন মাঝে মধ্যে বাসায় যেতাম, সেই সময় আমাদের আমাদের হচ্ছে ওই বাসাটাতে দুটা ওয়াশরুম, একটা হচ্ছে নর্মাল যে কমন বাথটা সেটা আমরা দুই বোন ইউজ করতাম, তিন ভাই বোনই ইউজ করতাম, আর হচ্ছে বাকিটা আব্বু আম্মুরা ইউজ করতেন, এটা আব্বু আম্মুদের বেডের সাথে ছিল অ্যাটাচড। তো আমরা আমাদেরটা ইউজ করতাম। যে বিষয়টা হতো যে আমি আর আমার বোন রাতে, মানে সবসময় রাতে ঘটনাটা ঘটতো, রাতে যখন যেতাম ওয়াশরুমে তখন দেখতাম যে ওয়াশরুমটা সিস্টেমটা আমি একটু বলি, প্রথমে ঢুকতেই হচ্ছে যে অল্প একটু জায়গা সেটার মধ্যে আমরা গোসল করি, তারপরে হচ্ছে টয়লেটের যে জায়গাটা, ঠিক গোসলের জায়গাটা মানে যেহেতু কোয়ার্টারের ওয়াশরুম এটা অনেক বড় ছিল না, এটা হচ্ছে কতটুকু জায়গা হবে, একটা একটা ডাইনিং টেবিল যত বড়, একদম ডাইনিং টেবিল ঠিক যত বড় তত বড় জায়গাটা, ওটা শুধু গোসলের জায়গাটা। তো আমরা যখন মানে রাতের বেলা যখন যেতাম, হতে পারে সেটা বারোটা একটা বা দুইটা কখনো, আমি তো এমনিতে রাত জাগার অভ্যাস, আমার বোন তখন পড়াশোনা করতো, যেহেতু আমরা দেখা যায় গল্প করতাম, রাত জাগতাম, ও পড়াশোনা করতো, ওয়াশরুমে যখন যেতাম তখন দেখতাম, আমি যেটা দেখতাম সেটা হচ্ছে ব্লাডের তিনটা ফোঁটা, কখনো একটা ফোঁটা। ফোঁটাটা কিরকম, জাস্ট আমার হাতে যদি কোনো রঙের মতো, এই যে দেয়ালে রং করে যে ভারী রঙগুলো, রঙের ফোঁটাটা যেমন ভারী হয়, এবং ফোঁটাটা যদি আমি আঙুলে নিয়ে যদি ফেলি তখন হচ্ছে ফোঁটাটা হচ্ছে ছিটকে কোথাও পড়ে না, মানে ফোঁটাটা একদম গোল হয়ে বসে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পেইন্টিং এর যে রঙগুলো থাকে বা জল রঙের যে রঙগুলো, সেগুলো যখন আমি কোন একটা কাগজে বসাই চারিদিকে একটু ছড়িয়ে যায়, ওই গোলটা সমান থাকে না, কিন্তু ওই ব্লাডের ফোঁটাটা একদম গোল থাকতো। আমি যেমন দেখেছি আমার বোনও তেমন দেখেছে, আমি কখনো তিনটা দেখতাম, তিন ফোঁটা, আর কখনো এক ফোঁটা। আর আমার আমার বোন হচ্ছে সবসময় এক ফোঁটা দেখত, এটা আমরা পরে যখন আলাপ করেছি পরে আমরা জানতে পারলাম এরকম। তো এটা বুঝতেই পারছেন, যেহেতু আমরা ঘরে দুজন বড় মেয়ে, আমরা চিন্তা করতাম যে এটা আমাদেরই কারো ভুল। তো আমি চিন্তা করতাম ও হয়তো তখন অসুস্থ থাকতো বা পিরিয়ডিক্যাল যে প্রবলেমটা ওর, হয়তো তখন কোনো প্রবলেমের কারণে, মানে অসচেতনতার কারণে এটা হচ্ছে, ও ভাবতো আমারই প্রবলেমটা হচ্ছে। দুজন দুজনকে মনে মনে দোষারোপ করতাম। আমি আমি ভাবতাম যে কি ব্যাপার, বোনটা এত বড়, তা প্রতিদিন দেখতাম না, তো মাঝে মাঝে দেখতাম, এই কারণে আমরা দুজনেই ধরে নিয়েছি দুজনার সমস্যা। তো সে আমাকে কিছুই হচ্ছে কখনোই বলে নাই, আমিও তাকে কখনো বলিনি। তো মাঝের মধ্যে একদিন যখন এটা দেখতে দেখতে বিরক্ত লাগে না যে কি ব্যাপার এত অসচেতন কেন হবে, তো আমি নামাজ কালাম পড়ি, আমার তো একটু মানে একটু সূচিবায়ু বেশি, তো আমি খুব রাগ হতো আমার, যে কখনো আম্মুকে বলিনি, ওকেও বলিনি। তো পরে একদিন, এটা কত মাস চলেছে আমার ঠিক মনে নাই, কারণ আমি বাসায় একটু কম থাকতাম, ছুটি ছাটায় আসতাম, ওকে একদিন আমি মানে রীতিমতো ধমক দিয়েছি, ওকে আমি বলছি যে কি ব্যাপার, তুই কি সতর্ক থাকিস না? কেন অপু, ও টের পেয়েছে। আমার বোন আমার চেয়ে একটু ভালো বুদ্ধিমতী, ও যে কোনো জিনিস টের পায় ভালো, তো ও বুঝতে পেরেছে। ও তখন আমার সাথে রাগারাগি না করে চুপ করেছিল, বলছে কি হয়েছে তুই আমাকে বল। পরে আমি বলছি যে এরকম অসাবধান যদি হোস, কারণ ঘরে ভাইও তো থাকে, তো ও বলছে আপু বিশ্বাস কর আমি এখন পুরোই সুস্থ, আমি নামাজও পড়বো, কিন্তু মানে আমার প্রবলেম তিন চার দিন আগেই শেষ বা আরো আগে শেষ, এরকম কিছু একটা, আমার এখন কোনো প্রবলেম নেই। তাহলে এটা কোথা থেকে আসছে? আমিও তো নামাজ পড়ছি, সুতরাং আমার তো প্রশ্নই আসে না। এই বাথরুম আম্মু ইউজ করে না, আর আমার আম্মার বয়স এত বেশি, আম্মুর তো প্রশ্নই আসে না। ভাই তো মানে সম্ভবত সে যদি ফার্স্ট ইয়ারে পড়ে থাকে তাহলে বাসায় কম থাকে, এরকম কিছু একটা ভুলে গেছি। তো এইটা নিয়ে আমরা মোটামুটি বার্গেন করার পরে, মানে বার্গেনটা আমি করছিলাম, ও করছিল না, ও বুঝতে পেরেছে ঘটনা কি, তখন হচ্ছে ওকে বলছিলাম যে আচ্ছা কি অবস্থা, ও বলে আপু এটা আমিও দেখি। আমি তুই দেখিস মানে কি? পরে হচ্ছে এবার দুই বোন একটু ভয় পেলাম, বলছে আমি তো কখনো বলি নাই, আচ্ছা এটা আমিও দেখি। তো এই জিনিসটা একটু মনের মধ্যে খটকা লাগলো যে ঘটনা কি। এরপর আমরা আর কাউকে বলিনি এই কথাটা, মাকে বাবাকে অথবা আমার বড় আপু আছে, বড় আপুকে, বড় আপু ঢাকার বাইরে থাকেন, বড় আপুকে অথবা ভাইয়ের সাথে তো শেয়ার করার প্রশ্নই আসে না, কাউকে কিছু বলিনি। তো সেই মুহূর্তে আমি বাইরে এরকম আরেকটা জায়গাতে মেসে কয়েকটা মেয়ে থাকে আমার বন্ধু স্থানীয়, ওই মেয়েদের সাথে গল্প করতে করতে তারা হচ্ছে এইরকম সেম এইরকম একটা ঘটনা তারা বলছিল, যে তারা এরকম রুমের ভেতরে দেখে এবং তারা দেখে তিনটা ফোঁটা, সেই তিনটা ফোঁটা হচ্ছে একটু পরপর, এবং ব্লাডের ফোঁটাটা এমন যে পানি দিলে না সুন্দর ধুয়ে যায়, কোনো দাগ বা হচ্ছে এটা বেশি ছড়ায় না। রং পানিতে গোলালে যেরকম হয়, মানে নর্মাল একটা ব্লাডের উপর পানি ঢাললে যেরকম হয়, সেরকম এটা ধুয়ে যায়, নর্মালের মতোই ধুয়ে যায়, কোনো চিহ্ন পর্যন্ত থাকে না বা কিছু না, কিন্তু ওটা আবার দেখা যায়। আমার তো আবার একটু বললাম সূচিবায়ু আছে, আমি বাথরুম ধুতে থাকি এরকম, তো ব্লিচিং ঢালি, তারপরে হারপিক দেই, সবকিছু এরকম। আমি যখন ওই বাসাটাতে এই কথাটা শুনলাম, ওই বাসায় প্রত্যেকে নামাজ কালাম পড়ে বা সবকিছুই, তো তারা ভাবছিল যে এরকম হয়তো কিছু একটা হইতে পারে, বাইরের এরকম আলগা কিছু যেটাকে বলে আর কি। তো ওইটা শোনার পরে তখন আমি ভাবলাম যে আচ্ছা আসলেই কি এমন কিছু, কারণ আমরা ছোটবেলায় শুনেছিলাম আমার দাদুর কাছে এরকম জিন টিন ছিল বা এগুলো আমরা জানা কথা, কারণ আমার আম্মুও দেখেছে, আমার আম্মুর যখন বিয়ে হয়ে আসে তখন আম্মুও দেখেছে এরকম ছিল, সেটা ডিফারেন্ট আলাপ, আমরা বিলিভ করি এরকম, আমরা জানি যে এরকম কিছু থাকতে পারে, আর আমার আব্বু হুজুর মানুষ, মাওলানা মানুষ। তো কিন্তু আসলে বাসার যে ঘটনাটা, এটা যে একদম আমাদের সাথে হবে এটা আমরা কখনো এক্সপেক্ট করি নাই। মূল যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে 2012 সালের এপ্রিলের দিকে, তখন তো আমি ঢাকার বাইরে আর আমার ভাই বোন আব্বু আম্মু বাসায়। সেই সময় আমার নানু মারা গেলেন, আমার নানু যেদিন মারা গেলেন সে সময় আমি বাসায় ছিলাম না, আমি বাইরেই ছিলাম, সেখান থেকে ফোন করলে আমি তারপর বাড়িতে গেছি। আর এদিকে আমার বোনের তখন এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, যেদিন আমার নানু মারা গেলেন তার পরের দিন ওর পরীক্ষা ছিল, তো যার কারণে ওর যাওয়াটা সম্ভব হয়নি। আর বাসায় আম্মু ওকে একা রেখে আম্মু, আমার ভাই, আব্বু তিনজন চলে গেলেন। চলে যাওয়ার পরে আমাদের বাড়ি হচ্ছে ঢাকা থেকে 6-7 ঘন্টার দূরত্বে বাসে, তার মানে বেশি দূরত্ব, অর্থাৎ চট করে চলে আসা সম্ভব না। তো আব্বু আম্মু যখন গেলেন, স্বাভাবিকভাবে ওনারা একদিন বা দুই দিন থাকবেন, প্ল্যান ছিল আমার ভাইকে পাঠিয়ে দিবেন, এবং আমার বোনকে বলা ছিল যে তুই যদি বেশি ভয় পাস, ওর একটা বান্ধবী আছে যে আমাদের বাসা থেকেই ওই এরিয়ার ভেতরেই, বাসা থেকে একটু 5-6 মিনিট হাঁটলে একটা আরেকটা কলোনি আছে, ওর ফ্রেন্ড থাকে ওইখানে, ওদের ক্লাসমেট, ওরা একই সাথে পড়াশোনা করে। তো পরীক্ষা যেহেতু, বলছে যে তোর যদি বেশি ভয় লাগে তাহলে তুই হচ্ছে একলা থাকতে ভয় করলে ওখানে চলে যাস। পরে হচ্ছে ও বাসাতেই ছিল, বাসাতে থাকার পরে ও আর হচ্ছে মানে ও আমার আসলে এক্স্যাক্টলি খুব ভালো করে মনে নেই, কয়েকদিন আগেও হচ্ছে বোনের সাথে আলাপ হচ্ছিল, ও সম্ভবত ওর হাতে তখন মোবাইল ছিল না, ও সম্ভবত ফোন দিয়েছিল ওই বান্ধবীকে অথবা পাশের বাসার আন্টির থেকে ফোন দিয়ে ওই বান্ধবীটাকে আনিয়েছিল যে আমার তো ভয় লাগছে তুই একটু আয়। পরে হচ্ছে বান্ধবীটা হচ্ছে আসছে। আসার পরে একটা মজার জিনিস বলতে ভুলে গেছে, মজার না সরি, তো আরেকটা জিনিস হচ্ছে যে ওদের পরীক্ষাটা পরদিন ওরা সন্ধ্যার দিকে শুনতে পেল যে পরের দিন পরীক্ষাটা ক্যান্সেল, যে কারণে বান্ধবীটা আমাদের বাসায় আসতে পেরেছিল। ওর বাবা মা আর না করেনি, যেহেতু পরের দিন পরীক্ষাটা ক্যান্সেল তার মানে ওরা সময় পাচ্ছে। এদিকে হচ্ছে আর খাবার দাবারের কোনো প্রবলেম নাই, আম্মু রান্না বান্না করে দিয়ে গেছে, মানে ফ্রিজে সবকিছুই আছে। তো দুই বান্ধবী যখন ছিল, হঠাৎ ওর বান্ধবীটার কোনো কারণে রাতে প্রচন্ড জ্বর আসছে। প্রচন্ড জ্বর আসার পরে ও কি করলো, ওর বাবা এসে বাবাকে ফোন করেছে, হয়তো ওর কাছে মোবাইল ছিল বা পাশের বাসার আন্টির কাছে মোবাইল ছিল, আঙ্কেল এসে রাতের 12টা 1টার দিকে এসে মেয়েকে নিয়ে চলে গেছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আঙ্কেল একবারও আমার বোনকে বললেন না যে হচ্ছে তুমিও চলো বা তুমি ভয় পাচ্ছ বা তুমি চলো, তোমার তুমি কিভাবে থাকবা, তুমি চলো আমাদের সাথে, কিছুই বলেন নাই, মেয়েকে নিয়ে চলে গেছেন। তো আমার বোন জাস্ট বান্ধবীকে বিদায় দিয়ে যখন সে ঘরে ঢুকতেছে, তখন সে বলতেছে যে আপু আমি হচ্ছে স্পষ্ট শুনলাম যে কেউ একজন খাটের উপরে বসে আছে, মানে এটা সে ভাইভেটের পাচ্ছে, এবং সে খাটের উপরে নড়াচড়া করলে, ওখানে আমাদের একটা খাট ছিল যেই খাটে আমরা দুই বোন ঘুমাতাম, সেই খাটটা ছিল মানে আমাদের দুইটা খাটই পুরাতন, তার মধ্যে একটা খাট হচ্ছে প্রায় 35-40 বছরের পুরাতন, অর্থাৎ আমার আব্বাম্মুর বিয়ের পরপর ওই খাটটা বানানো হয়েছে। তো ওই খাটটা স্বাভাবিকভাবেই ওই খাটটাতে হচ্ছে একটু নড়লে চড়লে হচ্ছে সাউন্ড করে। তো ও বলছে আপু কেউ যদি নড়ে যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা আমি পাচ্ছি, সামান্য নড়ছে বা পাশ ফিরলে যে একটা ছোট সাউন্ড সেই সাউন্ডটা হচ্ছে, খুব বেশি কচকচ করছে, খুব বেশি ক্যাচ ক্যাচ করছে বা এরকম না। তো আচ্ছা, ও ভাবছে আচ্ছা আমি হয়তো ভুল শুনছি, কারণ আমি যেহেতু একলা বাসার মধ্যে, ও বলছে আমি খুব ভয় পাচ্ছিলাম। ভয় পাওয়ার পরে আবার আমি ওখান থেকে চলে আসলাম, বলছে আমি মানে না তাকিয়ে পারছিলাম না, যখন সে তাকাচ্ছে সে বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। আচ্ছা, সে বলছে আস্তে আস্তে মনে হচ্ছে যে ওখানে এবার নড়াচড়া একটু বেশি মনে হলো, পরে ও ওই রুমে না থেকে অন্য রুমে চলে গেছে। অন্য রুমে গিয়ে বেচারি রাতে প্রচন্ড ভয় পেয়েছিল, ভয়ে মানে ওর আবার ফিজিক্যাল কন্ডিশন এরকম যে একটু ভয় পেলে জ্বর উঠে যায় বা একটু চলাফেরা এদিক সেদিক হলে ওর জ্বর উঠে যায়। তো ওর তখন শরীর খারাপ হয়ে গেল এবং ও প্রচন্ড ভয় পেয়ে ও লিটারেলি তোষকের নিচে ঢুকে এসে ঘুমিয়েছিল এই এপ্রিল মাসের গরমে। এপ্রিলে তো বৈশাখ শুরু হয় সেই সময়টাতে, তো মানে এত বেশি অবস্থা ওর খারাপ ছিল, এত বেশি ভয়ে একা একা ছিল। এরপরে পরের দিন যেহেতু পরীক্ষাটা ক্যান্সেল হলো, আমার আম্মু পরের দিন আমার ভাইকে বাসায় পাঠিয়ে দিল এবং ও সারা রাত ঘুমাতে পারে নাই, ভয়ের চোটে ঘুমাতে পারে নাই, ওর খালি মনে হচ্ছে যে কিছু একটা আছে এরকম কিছু একটা। তো যাক, এরপর আমার ভাই পরদিনই চলে আসছে, পরদিন যেহেতু বললাম ওই যে দূরত্বটা বেশি, ও সম্ভবত আস্তে আস্তে দুপুর হয়েছে বা বিকাল এরকম কিছু একটা হয়েছে। ও পরে বাসায় মানে ঢাকায় নামতে নামতে বিকাল মতো হয়েছে, ওখান থেকে সে কোথাও গিয়ে টিয়ে ফ্রেন্ডের সাথে দেখা টেখা করে সে সন্ধ্যার দিকে বাসায় এসছে। আমার বোনের দিকে তাকিয়ে তো হচ্ছে ওর অবস্থা খারাপ, কি ব্যাপার তোর চেহারা এমন কেন, কিছু খাস নাই কিছু না? বলছে ভাই আমি ঘুমাবো, আমি ঘুমাই নাই কালকে, আমার খুব টায়ার্ড লাগছে। তারপরে ও বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই ঘুমা আমি আছি। আমাদের বাসার 3টা রুম, 2টা বেডরুম আর একটা হচ্ছে বাসার ঢুকতেই বাহাতি ওটা একটা ড্রয়িং রুম। তো আমাদের বাসায় যেহেতু আমরা 4 ভাই বোন মানুষ বেশি এবং আব্বু আম্মু সহ, তো সেই কারণে প্রথম রুমটা ওই সেই ড্রয়িং রুমে সোফাও থাকে প্লাস একটা মানে 6 ফিট 7 ফিটের একটা খাটও থাকে অলওয়েজ। তো আমার ভাই ওটাতে থাকতো, হ্যাঁ ওটা কোনো চৌকি ছিল না, বড় সড়ো খাট, এবং ওই খাটটা তুলনামূলক সবসময় নতুন খাটটাই হচ্ছে সামনের রুমটাতে ওই রুমটাতে দেওয়া হয়। তো আমার বোন যেহেতু ভয় পাচ্ছিল ও এসে ওই রুমে ঘুমাচ্ছিল, ও যেহেতু ঘুমাচ্ছে ও ওর ভাইকে আবার পুরোটা ব্যাখ্যা করেছে যে ভাইয়া এরকম এরকম হচ্ছে, বলছে আরে ধুর এগুলো কিছু না তুই চুপ করে ঘুমা। তো ঘুমাতে বলেছে, তখন হচ্ছে ভাই বসে বসে, তখন আমার ভাইয়ের হাতে মোবাইল ছিল, ও একমাত্র বাসা একমাত্র আমার হাতে একটা মোবাইল ছিল তাও বাটন ফোন, আর আমার ভাইয়ের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, সেই 12 সালের কথা, আর কারো হাতে আমাদের ফোন ছিল না। তারপর সে হচ্ছে কিছু একটা করছিল, আর যেহেতু সে ইঞ্জিনিয়ারিং পড়ছিল হয়তো ল্যাপটপ বা কিছু একটা সে করছিল, সোফার উপরে সে বসা। আর আমার বোন হচ্ছে ঘুমাচ্ছে, ও কতক্ষণ ঘুমিয়েছে ও সেটা বলতে পারে না। হঠাৎ সে বলছে যে এই পরিমাণ ঝাঁকুনি দিচ্ছে খাট, যে এটা যেহেতু নতুন খাট এবং এটা আম্মুদের খাটের মতো পুরাতন না, এটা এত জোরে কেউ ঝাঁকাচ্ছে। ও ধরফর করে ঘুম থেকে উঠে গেছে, এবং ঘুমের থেকে উঠে যাওয়ার পরেও ও বলছে যে আপু এটা এমন ভাবে নড়ছে যে একটা ধাক্কা দেওয়ার পরে দোলনা সুইং, মানে ওটা যেমন সুইং করতে থাকে বা শেষ পর্যন্ত ঝনঝন করে, অথবা একদম মানে একদম শেষ হওয়া পর্যন্ত যে যে নড়ছিল বা ভূমিকম্প হলে শেষ যে কম্পনটুকু, বলছে আমি জাগার পরে আমি সে কম্পনটুকু টের পাচ্ছিলাম। বলছে আমি তো পুরো হঠাৎ করে ভাবছিলাম যে হয়তো স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখে ভয় পেয়েছি। পরে ধরফর করে যখন উঠলো তখন আমার ভাই হচ্ছে ওকে গিয়ে জড়ায় ধরছে, বলছে কিছু হয় নাই, এমনি উপর দিয়ে প্লেন গেছে। এখানে একটা কাহিনী বলি, সেটা হচ্ছে আমার ভাই ও খুবই শান্ত প্রকৃতির, এবং ও হচ্ছে এই ক্ষেত্রে ওর হচ্ছে ব্রেন খুব ভালো কাজ করে এবং সে শান্ত থাকতে পারে। ও আমার বোনকে ও বুঝতে পেরেছে ঘটনা কি। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার ভাই নিজেও অনেক কিছু ফেস করেছে, কোনো দিন কাউকে বলে নাই, কোনো দিনই সে বলে নাই মানে সেই সময়টাতে, এবং বোনকে সে সাহস দিয়ে গেছে যে কিছু হয় নাই আর উপর দিয়ে প্লেন গেছে। তো ও না বুঝে নাই কিছু, উপর দিয়ে প্লেন গেলে কেন হচ্ছে খাটি নড়বে, কারণ প্লেন তো সারাক্ষণই যায় আমাদের বাসা এয়ারপোর্টের মোটামুটি কাছে। তো ও কিছুই বুঝে নাই, সম্ভবত আবার সে ঘুমিয়েছিল, এরকম কিছু একটা হবে বা দুই ভাই বোন যাই হোক। এরপরে কথায় কথায় আমার ভাই ওকে বলছিল যে আরে ধুর এরকম তো আমি প্রতিদিনই শুনি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে খোলাখুলি বললে আমার ভাই একলা ও ওই রুমে থাকে, ও প্রায় সময় এই খাটের ঝাঁকুনিটা সে অনুভব করে, যেটা সে অনেক পরে আমাদের কাছে স্বীকার দিয়েছে। যখন আমরা ভাই বোনেরা মিলে যখন এগুলো গল্প করি তখন সে তারও কয়েক বছর পরে সে এটা শিখা, ওই বাসাটাতে আমরা 3.5 বছরের মতো ছিলাম, এটা হচ্ছে প্রথম বছরের ঘটনা, এরপরেও আমরা 3 বছরের মতো ছিলাম। তো ও ও তখন বলতো, কিন্তু বাসায় বেশি মানুষজন থাকলে কিন্তু এটা হতো না। আরেকটা বিষয়, ওই সরকারি বাসাগুলোর একটা ডিজাইনের একটা অংশ হলো আমাদের ডাইনিংয়ের এক পাশে হচ্ছে কিচেন আর ডাইনিং এর অন্য পাশে দুইটা রুম, দুইটাই বেডরুম। তো আমাদের যে সেকেন্ড বেডরুমটা, মাস্টার বেড না সেকেন্ড যে বেডরুমটা, সেই বেডরুমে হচ্ছে ডাইনিং এর সাথে ওয়াল, তো ওইটার তো ডাইনিং, ওখানে একটা জানালা কাটা আছে। এটা আমাদের সরকারি বাসার সবগুলো বাসার সিস্টেম, মানে ঘরের ভেতরে জানালা, এটা শুনতে অদ্ভুত মনে হলেও ওই জানালাটা অলওয়েজ থাকে, ওই যে সেকেন্ড রুমটা সেই রুম আর ডাইনিং এর মাঝে যে দেয়ালটা, ডিভাইডার যে দেয়ালটা, সেই দেয়ালে একটা জানালা থাকে কাঁচের, ওখানে ছোট ছোট জানালা গুলোতে কাঁচের, উপরে কাঁচ নিচে টিন বা এরকম, ওগুলা কি মেটাল বলে আমি জানি না, টিনের মতোই মেটাল আর কি। তো ওরা দুই ভাই বোন প্রায় সময় শুনেছে যে ওইটার মধ্যে ঝনঝন সাউন্ড করে, ওই কাঁচে ঝনঝন সাউন্ড করে, কিংবা টিনে কেউ যদি বাড়ি দেয়, কেউ যদি টোকা দেয়, এরকম সাউন্ড করে। তো এগুলাকে আমি হচ্ছে এই দিক থেকে একটু কম ভয় পাই, এগুলোকে আমার একটু কম ভয় লাগে, কারণ আমি মোটামুটি এক্সপিরিয়েন্স করেছি এগুলো, আরো আমার কিছু ঘটনা আছে আমি এক্সপিরিয়েন্স করেছি। আমি মানে আমি জানি না, আমি এগুলো কম শুনেছি, ওরা ভাই বোনরা একটু বেশি শুনতো, আমার ছোট বোনে মোটামুটি ভয় পায়, আর আমার ভাই হচ্ছে শুনে প্লাস সে প্রচন্ড সাহস নিয়ে সে এগুলাকে ফেস করে, কোনোদিন কাউকে বলে নাই। তো ভাই বোন মিলে যখন ওরা ভাই বোনরা প্রথম এই জিনিসটা প্রকাশ্যে নিয়ে এসেছে একজন আরেকজনের, যে আমি তো এটা শুনি, পরে আমার বোন ভাইয়ের কাছে বলেছে যে বাথরুমে ব্লাড দেখার কথা, আমিও যে দেখি প্লাস ও যে দেখে, আর ও যে সাউন্ড পায় প্লাস হচ্ছে এরকম খাটের উপরে এই সাউন্ড গুলো পায়। তো আমার ভাই বলছে তোরা কি পাশে, আমি তোর বেশি পাই, আমার খাট তো প্রত্যেকদিন নাড়ায়, হ্যাঁ প্রায় প্রতিদিন নাড়ায়, তো আমি তো এগুলো নিয়েই তো থাকি, আমি তো এগুলোতে কোনো দিন কিছু বলি নাই। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা, এবং ওটা আমরা যখন ঘরে মানুষ বেশি থাকি, সবাই থাকি, তখন আর এগুলো শুনি না, এবং পরে পরে এটা আসলে একদম শেষ পর্যন্ত থাকে নাই, এটাই হচ্ছে কথা। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ওই বাসাটা তো আমরা 3.5 বছর পরে ওই বাসা ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে আমরা অন্যান্য জায়গায় ঢাকাতেই অন্যান্য জায়গাতে ছিলাম। থাকার পরে 12 সালের পরে আমরা আবার 20 বা 21 সালে এই করোনার কিছু পরপরই আমরা আবার ওই বিল্ডিং এ সেম ওই একতলায় ছিলাম, তার ঠিক দোতলায় আমরা আবার এসেছি, সেখানেও আমরা 4 বছর ছিলাম। তো ওই সময় এই যে সেকেন্ড যে দোতলায় উঠলাম সে বাসায় আমরা কোনোদিন কিছু এক্সপিরিয়েন্স করি নাই, এবং আমরা দোতলায় উঠার পরে নিচতলায় যে আন্টি ছিলেন, আমাদের দোতলার পরে নিচতলায় অর্থাৎ আমাদের আগের বাসায় যে আন্টি বর্তমানে উঠেছেন, সেই আন্টি হচ্ছে প্রচুর গল্প করেন, কথা বলেন, মিশেন, প্রচুর মিশেন, কিন্তু আন্টির মুখে আমরা কোনো দিন আন্টি বা বাসার মেয়ে বা ছেলে কারো মুখে কোনোদিন শুনি নাই যে তারা এরকম প্যারানর্মাল কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন, কোনোদিন কিছু বলেন নাই। এবং মানে এই জিনিসটা এখনো আমাদের কাছে খুবই ধোঁয়াশা, বা আমরা এখনো এটার কোনো আসলে লজিক্যাল কোনো ব্যাখ্যা অথবা এটা কিছুই জানি না যে শুধুমাত্র আমরাই এক্সপিরিয়েন্স করলাম কারণটাকে, ওরা কিন্তু করেন নাই, ওই আন্টি কিন্তু করেন নাই। এবং আমরা যদি এমন হয় যে আমাদের সাথে কোনো সমস্যা, তাহলে আমরাই তো আবার সেম বিল্ডিং এ দোতলায় আসলাম, তাহলে কোনো সমস্যা নাই কেন? এবং আমরা যে অন্যান্য বাসায় ছিলাম, ওই এলাকারই অন্যান্য বাসায় ছিলাম, কই কিছু কোনো এক্সপিরিয়েন্স করলাম না, এবং ওই একতলাতে সেম বাসাতে যে অন্যরা আসছেন তারাও কিছু এক্সপিরিয়েন্স করেন নাই। তো সবকিছু মিলায়ে আসলে ঘটনাটা একটু কেমন মনে হয়, এগুলা নিয়ে এই যে রিসেন্ট গত 3-4 দিন আগে বা সপ্তাহখানেক আগে আমরা ভাই বোনেরা মিলে আবার বসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এটাই ছিল আমার ঘটনা, আমি আসলে জানি না এটাকে কিভাবে ব্যাখ্যা করতে হয়। তবে যেহেতু আমরা বিলিভ করি একটা অশরীরী জগৎ আছে দুনিয়াতে, এটা বিলিভ করি, তো এটার একটা সোজাসাপটা ব্যাখ্যা দেওয়া যায়, এটা হয়তো বা তাদের কিছু একটা হতে পারে, জানি না তারা আমাদেরকে ভয় দেখিয়ে কোন পর্যন্ত ভয় দেখাতে চেয়েছিল অথবা অ্যাকচুয়ালি আমাদের কাছে কি চেয়েছিল এটা জানি না। কোনোদিন আমরা কোনো মানুষের সাউন্ড বা কোনো ভয়েস আমরা কখনো শুনি নাই, কিন্তু এই জাস্ট শব্দ টব্দ এই টাইপের জিনিসপত্র আমি এক্সপিরিয়েন্স কম করেছি বললাম, আমার বোন এবং ভাই বেশি করেছে, এবং আব্বু তো কখনোই না, আম্মুর মুখে তো কখনোই শুনিনি, আর আমার আব্বুর কাছে তো জীবনও আসবে না এটা আমরা জানি। এই হচ্ছে সব মিলিয়ে ঘটনা, যাক এটাই ছিল আমার আজকের কাহিনী। আমার আরো কিছু কাহিনী আছে, আমি জানি না হয়তো দর্শকদের যদি ভালো লাগে অথবা আমি যদি সুযোগ পাই তাহলে হয়তো সেই কাহিনীগুলো বলা যাবে, এগুলো আমার ফ্যামিলির কাহিনী, এবং কিছু আছে আমার নিজের সাথে ঘটা কাহিনী, আমার নিজের চোখে দেখা আরো কিছু বিভৎস কাহিনী আছে। তো এই ছিল আমার আজকের কাহিনী, আজকে এ পর্যন্তই, তাহলে বিদায় নিচ্ছি, আর হন্টেডের আবার হন্টেডের প্রতি আরো অনেক বেশি শুভকামনা রইল, এবং আরো অনেক বেশি প্রচার আশা করছি, হন্টেডের প্রচার আশা করছি। এই তো সাকিব ভাই, ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার হন্টেডের জন্য।
অনেক 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 শুভকামনা, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আশা করি আরো অনেক বেশি ভালো লাগবে আপনাদেরকে। তবে আরো বেশি ভালো লাগার জন্য, আরো বেশি ভয় পাবার জন্য আপনাদেরকে ভালো ঘটনা পাঠাতে হবে, ভালো 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 ভয়ঙ্কর ঘটনা পাঠাতে হবে। আপনার মন্তব্য জানাতে আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্ট করবেন স্বাধীন মিউজিকের কমেন্ট বক্সে, অথবা আপনি চাইলে আমাদের সঙ্গে ফেসবুকের সঙ্গে যে কোনো সময় কানেক্টেড থাকতে পারেন হন্টেডের সঙ্গে। তার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে, আমি স্পেলিংটা বলে দিচ্ছি SAUNTED বাই সাকিব, হন্টেড বাই সাকিব লিখলে আমাদের ফেসবুক পেজ আপনাদের সামনে চলে আসবে, এবং সেটার সঙ্গে ফলো দিয়ে আমাদেরকে লাইক দিয়ে যে কোনো সময় আমাদের আপডেট জানতে পারবেন, এবং আপনি চাইলে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারবেন সব সময়। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে জানাবেন, আমাদের ঘটনা সম্পর্কে জানাবেন, তবে আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, এটা আমার মনে হয় একদম সত্য কথা। তবে প্রতি শনিবারের রাত হন্টেডের রাতের সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে কানেক্টেড আছেন আমাদের সঙ্গে, কানেক্টেড আছেন এমটি তপু মুন্না আছে আমাদের সঙ্গে, তারপর আমাদের সঙ্গে আছে এমটি রানা, আমাদের সঙ্গে আছে সোহেল আহমেদ রুবেল, আমাদের সঙ্গে আছে শাহিন ইসলাম, আমাদের সঙ্গে আছেন আলামিন রহমান, আমাদের সঙ্গে আছেন তফিকুল ইসলাম, তফিউল ইসলাম, তারপর আমাদের সঙ্গে আছেন কৌশিক দাস, এছাড়াও আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং এই মুহূর্তে যারা শুনছেন তারা সকলেই আমাদের সঙ্গে সব সময় কানেক্টেড থাকবেন। আর কানেক্টেড থাকতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে, টিউন করতে হবে স্বাধীন মিউজিক। আর আপনি যে কোনো সময় যদি আপনি ঘটনা পাঠাতে চান আমাদের ফেসবুকে পাঠাতে পারেন, আর যদি চান আপনি আমাদেরকে মেইল করবেন, আমাদেরকে মেইল করতে পারেন। আপনার মেইল অ্যাড্রেসটি হচ্ছে haunted.shadhinmusic@gmail.com, which is spelling is haunted.shadhinmusic@gmail.com। এখানে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া আপনার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা পাঠিয়ে দিতে পারেন যে কোনো সময়, অথবা আপনি চাইলে আমাদের ফেসবুকেও পাঠাতে পারেন। তবে ফেসবুকে পাঠালে অবশ্যই সাউন্ড ক্লিপ বা ভয়েস ক্লিপ পাঠাতে পারবেন না, ভয়েস ক্লিপ পাঠাতে হলে অবশ্যই কমেন্ট, অবশ্যই আমাদেরকে মেইল করতে হবে। আর কথা না বলে আমি চলে যাচ্ছি আমাদের এই এপিসোডের শেষ গল্পে, এবং যেহেতু আজকে আমাদের একদম প্রথম এপিসোড, এই প্রথম এপিসোডে আমার খুব বেশি কথা বলতে না বলে আমরা যদি ঘটনা শুনি তাহলে আমাদেরকে একটা উপকার হবে, সেটা হচ্ছে আসলে ঘটনাগুলো কেমন হওয়া উচিত, ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন হওয়া উচিত, সেসব সব কিছু সম্পর্কে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আমি পরবর্তী ঘটনায় যাচ্ছি, এবং ঘটনাটি যেভাবে আমাদেরকে লিখে পাঠিয়েছে ঠিক সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। স্টে টিউন এট স্বাধীন মিউজিক, সব সময় যে কোনো সময়। আসসালামু আলাইকুম সাকিব ভাই, কেমন আছেন অবশ্যই জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, আমি সব সময় ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করি। তারপর লিখেছেন, আমি রাশেদ বলছি যশোর থেকে, হন্টেডের জন্য শুভকামনা দিয়ে শুরু করছি। আমি আশা করি হন্টেড অনেক ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসবে আগামীতে। আমি আমার বন্ধুর থেকে শোনা ঘটনা লিখে পাঠাচ্ছি। আমার বন্ধু অখিল বিশ্বাস, তার নিজের কাকা পেশায় একজন ডোম ছিল আমাদের সদর হসপিটালের মর্গে। আমি আমার নিজের মতো করে গুছিয়ে লিখছি যেমনটা আমার বন্ধু বলেছিল, লেখার ভেতর ভুল হলে ক্ষমা করবেন। আমার বন্ধুর নাম ছিল অখিল বিশ্বাস, যদিও এখন এই পেশায় ওদের পরিবারের আর কেউই নেই, কারণ অখিলের কাকাবাবুর এই মর্মান্তিক ঘটনার পর থেকে আর কেউই এই পেশায় জড়ায়নি। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2007 সালের শেষের দিকে, অনুপ কাকার বয়স তখন 40-45-এর ভেতর। ছোটবেলা থেকে কাকাবাবু তার বাবা মানে আমার দাদার সাথে লাশ কাটার সময় দাঁড়িয়ে দেখতেন, আস্তে আস্তে শিখেও ফেলেন এক সময়। আমার কাকাবাবু যার সাথে কাজ করতেন তার নাম ছিল অসিত। একদিন রাত 10টার দিকে একটা লাশ আসে মর্গে। লাশটি ছিল একটি 19 অথবা 20 বছর বয়সী একটি মেয়ের, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। আমার কাকা লাশ কাটার জন্য অপেক্ষা করছে, কিন্তু কাকার যে সঙ্গী সে এখনো পর্যন্ত এসে পৌঁছেনি। তিনি আসলে দুজনে মিলে একসঙ্গে লাশ কাটবে। এই ফাঁকে কাকা মদ খেয়ে বসে আছে। কিছুক্ষণের ভেতর অসিত কাকাও চলে আসে, দুজনে মর্গের ভেতর ঢুকে লাশ কাটার যন্ত্রপাতি সব বের করে কাজে লেগে যায়। লাশ কাটতে কাটতে কাকাবাবুর পায়ে কিসের যেন একটা ধাক্কা লাগে, কাকা ভয় পেয়ে যায়। একটু পরে দেখে একটা বিড়াল লাশের বডি থেকে গড়িয়ে পড়া রক্ত, যেগুলো মেঝেতে পড়ে আছে সেগুলো খাচ্ছে। কাকাবাবু একটু অবাক হল আর অসিত কাকাকে এই বিষয়টি বলল। অসিত কাকা গম্ভীর গলায় একটা হাসি দিয়ে বলল, ও তো রোজই খাই। এই বলে আবার কাজ শুরু করে দিল। লাশ কাটা শেষ হয়ে গেলে এক পর্যায়ে কাকা হাত ধুয়ে বাইরে এসে বসে, এদিকে অসিত কাকা ভেতরে যন্ত্রপাতি গুছিয়ে নিচ্ছে। ঠিক তখনই আরেকটা পুলিশের গাড়ি আসে, আর এটাও এখন পোস্টমর্টেম করতে হবে। কাকাবাবু গাড়ির কাছে গিয়ে লাশ দেখে আর ঠিক থাকতে পারেনি, লাশটি আর কারো লাশ নয়, এটা ছিল আমার কাকাবাবুর সঙ্গে এই মুহূর্তে যে কাজ করছিল অসিতবাবু তার লাশ, যার সাথে মাত্রই একটা পোস্টমর্টেম শেষ করল। কাকা সাথে সাথে ভেতরে গিয়ে দেখল, না ভেতরে কেউ নেই, লাশ পড়ে আছে, যন্ত্রপাতিও গুছিয়ে রাখা হয়েছে, কিন্তু অসিতবাবু নেই, সত্যিই নেই। লাশ পোস্টমর্টেম করে সেলাই করা হয়েছে, যা অসিতবাবু নিজে হাতে করেছিলেন। বাইরে এসে জানতে পারে আমার কাকাবাবুর কল পেয়ে অসিত কাকা বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু রাস্তায় একটা সড়ক দুর্ঘটনায় অসিত কাকা গুরুতর আহত হয়ে হসপিটালে যায়, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনার পর থেকে আমার কাকা এই পেশা ছেড়ে দেয়, কিন্তু সেই রাতের পর থেকে এখনো পর্যন্ত সে অসুস্থ। বাড়িতে আসার পর এক সপ্তাহ ধরে জ্বর, প্রচণ্ড জ্বর, কোনোভাবেই যেন তাকে সুস্থ করা যাচ্ছিল না। অনেকে ডাক্তার কবিরাজ দেখানো হয়, সব ঘটনা খুলে বলা হয় কবিরাজকে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। আজ 15-16 বছরেও তাকে কোনোভাবেই সুস্থ করা যায়নি। যারা যশোরের অভয়নগর এলাকার দিকে থাকেন তারা হয়তো চিনে থাকবেন, এই এলাকায় মাঝে মাঝে শাহিন পাগল নামে একটা পাগল ঘুরে বেড়ায়। লোকজন তাকে না চিনে প্রথম দিকে শাহিন নাম দিয়েছিল এবং সবাই শাহিন পাগল নামেই ডাকতে ডাকতে আজ সে শাহিন পাগল নামে পরিচিত। এখন সে উন্মাদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। বাড়িতে আটকে রাখা যায় না, কারণ বাড়িতে আটকে রাখলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, কেউ অসুস্থ হয়ে যায়, আর না হয় প্রতি রাতেই বাড়ির সবাই পচা লাশের গন্ধ পায় কাকাবাবুর আটকে রাখা ঘরের ভেতর থেকে। এ কারণে কবিরাজ নিয়ে আসা হলে তাকে ছেড়ে দিতে বলা হয়, বাড়িতে রাখলেই আমাদের বিপদ হবে, সে কারণে আমরাও তাকে ছেড়েই দিয়েছি। এখন শাহিন পাগল নামে রাস্তায় রাস্তায় এখনো পর্যন্ত দেখা যায়। সাকিব ভাই, এটাই ছিল আমার ছোট্ট ঘটনা, আশা করি আপনার ভালো লাগবে। আর আমার জানা আরো কয়েকটি ঘটনা আছে, ইনশাল্লাহ আগামীতে পাঠাবো। হন্টেড এর জন্য শুভকামনা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আজকে যারা আমাদেরকে মেইল করেছেন, যারা ঘটনা পাঠিয়েছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি সকলেরই আজকের সব ঘটনাগুলো ভালো লেগেছে। এভাবে আপনারা আমাদের সঙ্গে থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো অনেকে দূর। আপনারা যত বেশি ভয়ঙ্কর ঘটনা পাঠাবেন তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে আমাদের হন্টেড, তত বেশি জমে উঠবে প্রতি শনিবারের রাত। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আপনাকে মেইল করতে হবে, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে haunted.sadhinmusic@gmail.com, হয়েছে স্পেলিং ইজ haunted.sadhinmusic@gmail.com। এখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা, অথবা যদি আপনি চান আপনার পরিচিত কারো ঘটনা পাঠাতে, অবশ্যই লিখে পাঠাতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনার ফোন নাম্বার সহ আপনার ঘটনা লিখবেন, কারণ যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা আপনার সঙ্গে আপনার ঘটনা সম্প্রচারের সুবিধার্থে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। এছাড়াও আপনারা যদি চান আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকতে হলে অবশ্যই আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব। হন্টেড বাই সাকিব লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে আপনারা লাইক দিয়ে, ফলো করে, কমেন্ট করে যে কোনো সময় যে কোনো আপডেট জানতে পারবেন এবং সরাসরি মেসেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনি চাইলে আমাদের সঙ্গে মেসেজের মাধ্যমে আপনার ঘটনাটি আমাদেরকে শুনিয়ে তারপর যদি আমাদের সিলেক্ট হয় তাহলে আপনারা মেইল করতে পারেন। অবশ্যই সব সময় সঙ্গী থাকবেন স্বাধীন মিউজিকের। আর আজকের মতো আমি শেষ করছি হন্টেড এর প্রথম এপিসোড। সবাই কানেক্টেড থাকবেন সব সময়। আগামী শনিবারের ভয়ের নতুন মাত্রার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।